স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহ, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখব, যা আলোচনা হবে, শিক্ষণীয় বিষয় উঠে আসবে, এর উপর ভর করে আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা এক একজন মুবাল্লিককে আমন্ত্রণ জানিয়ে থাকি, সেই সুবাদে আজকেও আছেন আমাদের সাথে একজন মুবাল্লিক। ইনশাআল্লাহ জানাবো এবং দেখাবো যে সেই মুবাল্লিককে। আপনারা জানেন যে আমরা এক একজন মুবাল্লিকের পূর্বের যে স্মৃতিগুলো আছে, বিশেষত দাওয়াতি ইসলামীকে ঘিরে, কীভাবে আসা, কীভাবে অ্যাটাচ হওয়া, কীভাবে এই জার্নিকে উনি অতিক্রম করেছেন এই অবধি, তো এই জিনিসগুলো নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করে থাকি। বিশেষ করে যদি অমূল্য কোনো স্মৃতি ওনার থাকে, যেগুলো উনি যখন মনে পড়ে বা ওনার তখন উনি ভাবাবেগ হয়ে যায়, ওই স্মৃতিগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আজকে ইনশাআল্লাহ আজওয়াজাল এমনই একজন মুবাল্লিককে আমরা আমন্ত্রণ জানিয়েছি যার অসংখ্য স্মৃতি। জানি না আমরা কতটুকু এই প্রোগ্রামকে কভার করতে পারবো, কেননা আমাদের সময় খুবই অল্প থাকে, কিন্তু স্মৃতি বাকি থেকে যায়। তো আজকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা যে মুবাল্লিকের স্মৃতি চারণ করব বা ওনার স্মৃতিগুলো জানবো, তিনি হচ্ছেন আমাদের খুবই সুপরিচিত এবং মাদানী চ্যানেলে আপনারা দেখেই থাকেন প্রায় সময়, তিনি হচ্ছেন আমাদের রফিক ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুলি হাল, মাশাআল্লাহ। আজকে রফিক ভাই আছেন আমাদের সাথে, আর এজন্যই বলছি যে ওনার অসংখ্য স্মৃতি, যে উনি অনেক আগের একজন মুবাল্লিগ এবং অনেক অনেক আগে এসেছেন উনি দাওয়াত ইসলামের এই পরিবেশে। তো আসলে যারা অনেক পুরনো ইসলামী ভাই হয় বা যারা এই মাদানী মহলের সাথে অনেক বছর ধরে সম্পৃক্ত হয়ে আছেন, তো ওনারা খুব কাছ থেকে দাওয়াত ইসলামীকে দেখেছেন, দাওয়াত ইসলামের অ্যাক্টিভিটিস ওনারা খুব কাছ থেকে করেছেন, এবং ওনারা যা হাসিল করেছেন বা ওনারা যা গেইন করেছেন তা হয়তো বা আমরা মানে দেখিনি বা আমরা এখনও পর্যন্ত সেগুলোকে উপলব্ধি করতে পারিনি। ইনশাআল্লাহ আজওয়াজাল আজকে রফিক ভাইয়ের সাথে হবে, ওনার স্মৃতিগুলো আমরা শুনবো, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে। দেরি না করে হুজুরের কাছে চলে যাচ্ছি। হুজুর, আপনাকে প্রথমত অসংখ্য মুবারকবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন।
আপনাকেও অনেক অনেক মুবারকবাদ,
মাশাআল্লাহ।
সর্বোপরি মাদানী চ্যানেলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মাদানী যে একটা মুবারকবাদ রয়েছে অন্তরের অন্তঃস্থল থেকে, যে এত সুন্দর একটা মাদানী পরিবেশ আমাদেরকে দান করেছে
মাশাআল্লাহ
দাওয়াতে ইসলামী, এত সুন্দর একটা স্যাটেলাইট টিভি চ্যানেল আমাদেরকে দান করেছে মাদানী চ্যানেল, যার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না, অফুরন্ত নিয়ামত আলহামদুলিল্লাহ।
বেশক আসলে। আচ্ছা, শুরুতে আমি যেটা প্রত্যেক মুবাল্লিককে প্রশ্ন করে থাকি, যে আপনাকেও প্রশ্ন করছি যে দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে বা দাওয়াত ইসলামীর মহলের সাথে আপনি কীভাবে সম্পৃক্ত, শুরুটা কীভাবে হয়েছিল আপনার জার্নি, বা কী দেখে বা কোথা থেকে আপনার এই স্টার্টটা হয়েছিল যদি আমাদেরকে শোনাতেন।
মানে ফার্স্ট যে সাইট ছিল আমার, মানে প্রথম যে দেখা বা ফার্স্ট স্টার্টিং যে ইয়ারটা ছিল সেটা ছিল 1999। আর সে বছর ঘটনাক্রমে আমার সবচেয়ে প্রিয়জন, এবং শুধু মানে আমারই না, পৃথিবীতে সবারই মানে খুব প্রিয় থেকেও প্রিয়, সে হচ্ছে মা,
জি,
যার তুলনা হয় না। সেই মমতাময়ী মা সে বছর পৃথিবীর মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে যান। বছরটা ছিল 1999, আর মাসটা ছিল অক্টোবর। তো দীর্ঘদিন অসুস্থ ছিলেন মা। অসুস্থ থাকার পর যখন তার ইন্তেকাল হয়, আমি একটু শর্টলি বলি, তো তার ইন্তেকালের পর আত্মীয় স্বজন তাজিয়াত করতে এলেন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই এলেন। পাশাপাশি সেখানে আমি দেখলাম যে দুজন সবুজ ইমামাধারী, সবুজ ইমামাওয়ালা দুজন ইসলামী ভাই এলেন,
জি।
তো তাদের সাথে হয়তো এর আগে দেখেছি তাদেরকে, কিন্তু ওইভাবে এতটা ক্লোজ তখন হয়নি, বা ওই ধরনের একটা পরিবেশ থাকে না, একটা সিচুয়েশন থাকে যে জীবনের এক একটা মোড় থাকে, এক একটা সময় থাকে, ওই সময়ে এসে কখন কার সাথে পরিচয় হয়ে যায়, সম্পর্ক নিবিড় হয়ে যায়, এটা কিন্তু আমরা বলতে পারি না।
জি,
দেখা যায় যে একটা মানুষকে অনেকবার হয়তো দেখেছি কিন্তু তার কাছে যাওয়া হয় না, তার সাথে কথা বলা হয় না, তার সাথে হৃদ্যতা হয় না, অন্তরঙ্গ যে একটা কার্ডিয়াল যে একটা রিলেশনশিপ থাকে সেটা হয়তো হয় না।
অবশ্যই।
তো সেই মৃত্যুর সময়, আমার ইন্তেকালের সময় তারা এলেন, সান্ত্বনা দিলেন আমাকে, যেভাবে মানুষ সান্ত্বনা দিয়ে থাকে। তো পাশাপাশি আমি দেখলাম যে তারা আমার চেয়েও বেশি আপসেট, এমন মনে হচ্ছে, মনে হচ্ছে যে তাদেরই কেউ হয়তো দুনিয়া থেকে
বিদায় নিয়ে
চলে গেছে। তো যাই হোক, আমাকে সান্ত্বনা দিতে রইলেন, বোঝাতে রইলেন,
জি,
পাশাপাশি এই জেহেনও দিতে রইলেন যে রফিক ভাই, আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ যে আপনার আম্মার জন্য
আল্লাহ,
আপনি ইসালে সওয়াব এর একটা মাধ্যম আপনি হতে পারেন আজীবনের জন্য, আপনার মা কবরে সওয়াব পাবে, নেকি পাবে, যদি আপনি দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান।
মাশাআল্লাহ।
তো এটা এভাবে আমাকে জেহেন দিতে লাগলেন, আমাকে বোঝাতে লাগলেন। তো দেখলাম ওনাদেরকে যে তাজিয়াত থেকে শুরু করে কাফন দাফন পর্যন্ত ওনারা সঙ্গ ছেড়ে কিন্তু এক মুহূর্তের জন্য যাননি, সঙ্গেই ছিলেন,
অথচ পরিচিত কেউ নন,
পরিচিত কেউ নয়। তো আমার কাছে বিষয়টা খুব অবাক লাগলো। ইভেন যখন আমি দেখলাম যে দাফন করার পর মাকে তারা সেখানেই রইলেন কবরে, সবাই চলে গেছেন,
হাই হাই,
কিন্তু রইলেন সেখানে, ফাতেহখানি করলেন, ইসালে সওয়াব করলেন, তালকিন করলেন, আজান দেয়া হলো কবরে। তো আমি দেখলাম একটা জিনিস, মানে ক্ষণিকের জন্য একটা মানে চিন্তার জগতে একটা পরিবর্তন এসে সব কিছু যেন অদল বদল করে দিল, যে যেখানে অনেক সময় মায়ের পেটের যে আপন সহোদর থাকে, মায়ের পেটের ভাই, তাদের ভিতরেও কিন্তু এই যে কাশিস বলেন, আর একটা যে আত্মিক যে একটা স্পিরিচুয়াল যে একটা কানেক্টিভিটি থাকে, এই টানটা অনেক সময় গর্ভের সন্তানের প্রতিও কিন্তু থাকে না। দাফন কাফন হলো, বিদায় নিয়ে চলে গেল, মানে সেই মৃত ব্যক্তিকে যে সময় দেয়া, সেখান থেকে মানে চলে যেতে না চাওয়া,
জি,
যে আজকে যেই মা আমাকে গর্ভে ধারণ করেছে, যেই বাবা আমাকে, যার ঔরসে আমি লালিত পালিত হয়েছি, যে আমাকে জন্ম দিয়েছে, এই দুনিয়াতে আলোর মুখ দেখিয়েছে, সেই বাবাকে, সেই মাকে আমি দাফন করে কবরে একা রেখে আমি চলে যাচ্ছি। তো দেখলাম যে ওই জায়গায় আমার যারা নিকট আত্মীয় বা যারা আমার ভাই ব্রাদার যারা ছিল তারা তো এক সময় চলে গেছে, কিন্তু সেই ইসলামী ভাই
ছিলেন,
বরং আমাকে বললেন যে আপনি একটু অপেক্ষা করুন, একটু বাইরে দাঁড়িয়ে বা একটু দূরে থেকে অপেক্ষা করুন। ওনারা করলেন, তালকিন করলেন, দোয়া করলেন, সেখানে দীর্ঘক্ষণ করলেন। এই সিচুয়েশনটা আমার মনটাকে জয় করে নিয়েছে। সেই থেকে দাওয়াত ইসলামীর সাথে, তখন কিন্তু এটা ছিল 1999 সালের কথা, আর তখন সাংগঠনিক কোনো অবকাঠামো ছিল না,
জি
তনজিমি কোনো স্ট্রাকচার
ছিল না,
ছিল না। তনজিমি স্ট্রাকচার হয়েছে 2001 পরে বাংলাদেশে, অবকাঠামো গড়ে উঠেছে। এর আগে মদনী কাফেলায় আশিকানে রসুল এসেছেন বাংলাদেশে, 1998 এসেছে ফার্স্ট যে মদনী কাফেলা বাংলাদেশে অ্যারাইভ করেছে সেটা হচ্ছে 1998। তো সেই কাফেলার সাথে যারা ইসলামী ভাই যুক্ত হয়েছে তারা মদনী পরিবেশ পেয়েছে। তো আমিও 2000 সালে প্রথম মদনী কাফেলায় আমি সফর করি,
জি
তখন না ছিল মদনী কাফেলার কোনো জাদুয়াল, মানে যেটাকে আমরা শিডিউল বলি, মদনী কাফেলায় কী কী হবে, কীভাবে যে অ্যাক্টিভিটিসগুলো,
জি
যে কার্যক্রমগুলো মদনী কাফেলায় হয়ে থাকে 3 দিনের মদনী কাফেলায়, তো সেটা ছিল গতানুগতিকভাবে, কোনো জাদুয়াল ছিল না, কোনো শিডিউল ছিল না, বায়ান হয়েছে নাত হয়েছে ফার্স্ট, সেটা ছিল সেই মদনী কাফেলা ছিল সিরাজগঞ্জে।
আচ্ছা, সিরাজগঞ্জ,
সিরাজগঞ্জ ঢাকা থেকে তখন সফর করে যাই ইসলামী ভাইদের সাথে।
আপনারও সফর হয় সেখানে?
হ্যাঁ, এইভাবে মানে দাওয়াত ইসলামীকে পাওয়া আর দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়, এরপর আসা যাওয়া, দাওয়াত ইসলামীকে চেনা জানা, আমির আহলে সুন্নাতের বয়ান শোনা, তখন ওই ক্যাসেটের মাধ্যমে যে টেপ, যে ফিতার যে ক্যাসেটগুলো চলতো, অডিও ক্যাসেটগুলো, তখন আমির আহলে সুন্নাতের বয়ানগুলো শোনানো হতো।
দিদার কিন্তু তখনই হয়নি,
তখনও হয়নি। তারপর নাতে রসুল শুনতাম সেই ক্যাসেটের মাধ্যমে, সেখানে মাদানী মুজাকারা তখন ইয়ে হতো, মানে প্রশ্নের উত্তর আমির আহলে সুন্নাতের বিভিন্ন তখন চলতো, বিভিন্নভাবে বয়ান শোনানো হতো, তখন বিভিন্ন জায়গায় ক্যাসেট ইজতেমা হতো। এইভাবে আমির আহলে সুন্নাতকে চিনলাম, আমির আহলে সুন্নাতকে জানলাম, পাশাপাশি মাদানী মহলে ইসলামী ভাইদের সাথে মিশে গেলাম। সেই মেশা আজও মেশা, কালো মেশা, এবং চাই আল্লাহ তালার কাছে দোয়া করি যে এই মেশা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত, বরং জান্নাতেও যেন থাকে।
আমিন, আমিন, আমিন। এখান থেকে একটা বিষয় আমরা, যেটা আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে মহাব্বত জিনিসটা। মহাব্বত এমন একটি জিনিস রফিক ভাই, যেটা অপরিচিতকেও পরিচিত বানিয়ে দেয়,
অবশ্যই,
যেটা রক্তের সম্পর্ককেও হার মানায়,
আনডাউটেডলি, আনডাউটেডলি।
যেটা আপনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন বা যেটা আপনি আমাদেরকে শুনিয়েছেন, যে অনেক সময় এই রক্তের সম্পর্কের চাইতে আত্মার সম্পর্কটা বড় হয়ে ওঠে,
প্রাধান্য পায়। আমি অনেক সময় মাদানী চ্যানেলে বলিও যে পৃথিবীতে নানান জাতের মানুষ আছে, বিভিন্ন ধরনের ভাষাভাষী আছে, যেমন আপনি চাইনিজ, তাদের ভাষা আমরা বুঝবো না, আমাদের বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা, তারা বুঝবে না, কিন্তু সকল দেশের সকল জাতি একটা ভাষা বোঝে, সেটা হচ্ছে ভালোবাসা,
ভালোবাসার ভাষা।
আপনি ভালোবাসা দেবেন, বন্য প্রাণী আপনার পোষ মানে মেনে যাবে,
অনুগত হয়ে
যাবে। আপনার, আপনি একটা কুকুরকে দেখুন না, একটা রুটি যদি, একটা ব্রেড যদি তার কাছে আপনি ছুঁড়ে মারেন, এই কুকুরটা দেখবেন সারাদিন আপনার পিছনে ঘুরঘুর করবে, এটা হচ্ছে ভালোবাসা,
ভালোবাসা।
আর এই দাওয়াতে ইসলামের অপর নাম হচ্ছে ভালো
ভালোবাসা। আসলে আসলে দর্শক, আপনারাও হয়তো বা ফিল করবেন যে আপনার, আপনাদেরও আসার কোনো একটা মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের ইসলামীদের মহব্বত, দাওয়াত ইসলামের ইসলামীদের মুখের ভাষা বা মুখের ভাষার মাধ্যমে ভালোবাসা। তো এটাই হচ্ছে দাওয়াত ইসলামের অন্যতম একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে দাওয়াত ইসলাম ইসলামী ভাইদের সাথে যারা অ্যাটাচ হয়ে যায় তারা এত বেশি মিষ্টতা অনুভব করে, যেটা হয়তো বা নিজের ফ্যামিলির মধ্যেও পাওয়া যায় না বা নিজের আত্মীয় স্বজনের মধ্যেও পাওয়া যায় না।
এক সময় রক্তের সম্পর্ক কিন্তু ছেড়ে চলে যায়, কিন্তু স্পিরিচুয়াল যে রিভিলেশন আছে এটা কখনো কিন্তু ডিসকানেক্টেড হয় না, বরং এটা দুনিয়া, ইভেন কবর, আখেরাত,
আল্লাহ আল্লাহ,
উভয় জাহানে কিন্তু কাজে আসে এই আত্মিক সম্পর্কটা, যেটা আত্মার সাথে সম্পর্ক। কারণ এই আত্মার সাথে যে সম্পর্কটা, লিয়াকাত ভাই, আপনি এক বাক্যে স্বীকার করবেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন, রিয়েলি আই এম টেলিং ইউ দ্য ফ্র্যাঙ্ক, দে সাপোর্ট ইট অর নট আই ডোন্ট নো, কিন্তু একটা কথা অনস্বীকার্য, যে সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল যে রিলেশনশিপ রয়েছে আত্মার সম্পর্কে, এটা কিন্তু অনলি ফর দ্য স্যাটিসফ্যাকশন, গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অল মাইটি আল্লাহ, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই সম্পর্কটা গড়ে ওঠে। আর যে সম্পর্ক লিল্লাহিয়াতের জন্য গড়ে ওঠে, যে সম্পর্কের মাঝে কোনো স্বার্থ থাকে না,
যে
কোনো গিভ অ্যান্ড টেক থাকে না, আজকে কিন্তু এই পৃথিবীর মানুষ কিন্তু গিভ অ্যান্ড টেকের ওপর বিশ্বাস করে, যে কিছু দাও কিছু নাও, গিভ অ্যান্ড টেক। কিন্তু দাওয়াতে ইসলামের মধ্যে আমি দেখেছি, ইভেন এই মাদানী পরিবেশে আমি দেখেছি, যে এখানে কারোর সাথে কোনো সম্পর্ক কখনো নষ্ট হয় না, কেননা এখানে কিছু হারানোর ভয় নেই। মানুষ শুধু পায়, এই মাদানী পরিবেশে শুধু পাওয়ার পাওয়া যায়, কিছু হারানো খোয়া যায় না। তো কাজেই, কেননা এই সম্পর্কটা একমাত্র আল্লাহ তাআলার খুশনুদির জন্য, লিল্লাহিয়াতের জন্য। তো সম্পর্ক যদি করতে হয় কারোর সাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য,
বেশক
দুশ্মনীও যদি করতে হয়, যদি করতে হয়, কখনো মানে বলা তো যায় না, সেটাও যেন আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়,
বেশক।
যেমন আমার নবীকে কেউ যদি কোনো
ভালো মাঝে
কথা বলে, ভালো মন্দ কথা বলে, তার সাথে তো আমি বন্ধুত্ব করবো না,
না কখনোই না।
যে আমার নবীর দুশ্মন সে আমার বন্ধু হয় কি করে? তাহলে আমার ইমানটা কোথায় রইল? আমার নবীর দুশ্মন আমার দুশ্মন, ওলি আল্লাহদের দুশ্মন আমাদের দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মন আমাদের দুশ্মন, তাদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহওয়ালাদের সাথে যারা দুশ্মনী করবে, তারাই হচ্ছে আমাদের দুশ্মন,
বেশক।
আর পাশাপাশি একটি সত্তা তো রয়েই গেছে, যেটা হচ্ছে দুশ্মন, খোলা দুশ্মন, যাকে বলা হয়েছে কোরআনের ভাষায় শয়তান, সে তো আছেই। তো কাজেই আল্লাহ এবং তার রসুলের যারা বন্ধু, তারা আমাদেরও বন্ধু,
বেশক।
বন্ধুর বন্ধু সবসময় বন্ধুই হয়, বন্ধুর শত্রু কখনো বন্ধু হতে পারে না,
বেশক বেশক। আচ্ছা রফিক ভাই, আপনার প্রথম ইজতিমা কোথায় হয়েছিল, বা প্রথম ইজতিমা কোথায় না, এমনি আমাদের যেটা সাংগঠনিক কাঠামো তো আমাদের 2001 এর পরে আপনি বলছেন যে শুরু হয়েছে, এর আগে কি আমাদের ইজতিমা হতো কিনা, বা সাপ্তাহিক যেটা ইজতিমা, আপনি কোথায় শিরকত?
আমি ফার্স্ট শিরকত করেছিলাম, মানে অংশ নিয়েছিলাম হচ্ছে মসজিদে বিলালে, তখন মসজিদে বিলালে হতো,
মসজিদে বিলাল,
হ্যাঁ। আমার বাসা ছিল তখন তাজমহল রোডে, তো পাশাপাশি যখন মসজিদে বিলালে আমি আসতাম ইজতেমার মধ্যে, সেখানকার কাইফিয়াত দেখে আরও বেশি বিমোহিত হতাম। সে রিক্কাত আঙ্গেজ, মানে ভারাক্রান্ত দোয়া, অশ্রু সজল দোয়া, জিকির, জিকিরে মুখরিত মসজিদ,
যে
তারপর বায়ান, সুন্নতে ভরা বায়ান, নাতে রসুল, খান্দে বাড়ি তালা, এই সমস্ত পরিবেশটাই তখন একটা হৃদয়গ্রাহী, মর্মস্পর্শী একটা এনভায়রনমেন্ট। সেখানে যে যায় সে জানে, যে দাওয়াতে ইসলামের সুন্নাত ভরা ইজতেমায় যারা যায়, তারা জানে যে সেই পরিবেশটার, সেই সেখানকার যে অ্যাটমসফিয়ারটা কেমন থাকে। তো সেই ইজতেমা মসজিদে বিলালের মধ্যে আসা যাওয়া, সেখান থেকেই দাওয়াতে ইসলামের সুন্নাত ভরা ইজতেমা পাওয়া।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমি অনুষ্ঠানের আগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি আমাকে শেয়ার করেছিলেন যে মানে শুরুর দিকে যখন আমাদের অনেক জিম্মাদারদের একটা মিলন মেলা আপনার মানে ঘরের মধ্যে হতো, ওইটাও যদি আমাদেরকে শোনাতেন, কেমন ছিল সেই পরিবেশ?
সেই পরিবেশ তো মানে মদিনা মদিনা, বিয়ন্ড এক্সপ্রেশন, সেটাকে মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, সেটা শুধু অনুভবই করা যায়,
আশা
ফিল করা যায়। তো সেই ফিলিংস থেকে আমি কিছুটা শেয়ার করছি মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন, যে অ্যাট দ্য বিগিনিং অফ দাওয়াতে ইসলামী, মানে যখন দাওয়াতে ইসলামের স্ট্রাকচার যখন গড়ে ওঠে, বাবুল মদিনা থেকে একটা কাফেলা আসলো,
জি,
সেখান থেকে তঞ্জিমি প্রশিক্ষণ প্রাপ্ত যারা অভিজ্ঞ, সেখান থেকে মুবাল্লিগিন আসলেন, চারজন মুবাল্লিগ এলেন। তো তারা আমাদের মানে তখন একটা একটা কনজিনিয়াল একটা অ্যাটমসফিয়ার, দে আর লুকিং ফর কনজিনিয়াল অ্যাটমসফিয়ার হোয়ার দে ক্যান, তারা যেখানে বসে একটা মাদানী মাশওয়ারা করতে পারে। তো সেখানে তখন সৌভাগ্যক্রমে এই অধমের ঘরটাকেই নির্বাচন করা হলো, তাজমহল রোড। তো সেখানে বসে তখন দাওয়াতে ইসলামের যত স্ট্রাকচার আছে, সেট আপ আছে, সেখানে প্ল্যানিং প্রোগ্রাম সেখানে বসে ফার্স্ট করা হলো। তো সেখান থেকেই দাওয়াতে ইসলামী ব্লুমিং হলো, দ্য ফ্লাওয়ার্স অফ দাওয়াতে ইসলামী ওয়াজ ব্লুমড ওভার দেয়ার, সেখান থেকেই। তো এরপর দাওয়াত ইসলামের অবকাঠামো তৈরি হলো, স্ট্রাকচার তৈরি হলো, কোথায় কীভাবে দাওয়াত ইসলামের কাজ করা হবে, সুন্নাতে ভরা ইজতেমা কোথায় কোথায় হবে, নেকির দাওয়াত, তারপর যে বারো মাদানী কাজ তখনও ছিল এখনও আছে
যে
এই কাজগুলো জেলি সাতা থেকে একেবারে মসজিদ থেকে একটি ইউনিট, মসজিদ হচ্ছে দাওয়াত ইসলামের মানে কেন্দ্র যেখান থেকে দিনী কাজের শুরু হয়।
যে
তো সেখান থেকে সব প্ল্যান প্রোগ্রাম হলো বাসা থেকে আলহামদুলিল্লাহ। তখন সৌভাগ্য হয়েছিল যারা আল্লাহর মেহমান, আল্লাহওয়ালাদের পদচারণায় ঘর মুখরিত হয়ে উঠল। সেখানকার পরিবেশই ছিল তখন অন্যকার। আমার বাবাও খুব ডেডিকেটেড ছিলেন, মানে বাজার করে নিয়ে আসতেন, আমার যে সন্তানের মা, বাচ্চার মা, সেও স্বতঃস্ফূর্তভাবে রান্না করত
মাশা
বিভিন্নভাবে। 15-16 জন ইসলামী ভাই, কারণ সেখানে আমার রুম ছিল কয়েকটা, বড় বড় রুম ছিল, একটা রুম আমি টোটালটাই ছেড়ে দিয়েছিলাম দাওয়াত ইসলামের জন্য। তখন আমার বিজনেস ছিল, তো বিজনেসের জন্য বাকি রুমগুলো রেখে একটা রুম আমি টোটালটাই সেপারেট করে দিয়েছিলাম। সেখানে ইসলামী ভাই আরাম করত, সেখানে ইসলামী ভাই মাশওয়ারা করত। তো এইভাবে মানে প্রায় 3-4 দিন মাশওয়ারা চলতেই থাকতো। তারপর সেখানে জিম্মাদারি বন্টন হতো, কিভাবে কাকে কি জিম্মাদারি দেওয়া যায়,
বেশক
বিভিন্ন জেলায় কিভাবে কাজ ওঠানো যায়। তখন সেখান থেকেই মানে এই প্ল্যানিং প্রোগ্রাম শুরু হলো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক আপনারা শুনেছেন যে রফিক ভাইয়ের বাসায় আগে মানে আমাদের যে পুরনো যে জিম্মাদার ছিলেন, যারা দাওয়াত ইসলামীর যে স্ট্রাকচার এটা বাংলাদেশের মধ্যে এনেছেন বা এখানে গঠন করেছেন, ওনাদের পদচারণা আমাদের রফিক ভাইয়ের বাসায় হতো।
এর আগে যে মাদানী কাফলা এসেছে, চিটাওয়াংয়ে এসেছে এক ইসলামী ভাইয়ের বাসায়, সৈয়দপুরে এক ইসলামী ভাইয়ের বাসায় গিয়েছে, কিন্তু তখন সাংগঠনিক অবকাঠামো ছিল না।
মাশাআল্লাহ।
মানে স্ট্রাকচার যে মানে একটা একটা যে সংগঠনের সাংগঠনিক যে একটা স্ট্রাকচার থাকে অবকাঠামো, সেটা তখন ছিল না। মানে গতানুগতিকভাবে তখন কাজগুলো করা হতো।
মাশাআল্লাহ।
এটা 2001 থেকে শুরু হয়েছে।
মাশাআল্লাহ। দর্শক ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা আরও রফিক ভাইয়ের কাছ থেকে শুনবো ওনার স্মৃতি। আসুন আজকের প্রোগ্রামে আমরা রফিক ভাইয়ের একটি পুরনো ক্লিপস সংগ্রহ করে নিয়ত করেছি যে এই অনুষ্ঠানে চালাবো। তো দেখি রফিক ভাইয়ের মনে আছে কি না এই ভিডিওটা কখনকার বা কোথায় হয়েছিল। আসুন প্রথমে দেখি, এরপর ইনশাআল্লাহ রফিক ভাই থেকে জিজ্ঞেস করব। জি, সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হচ্ছে তারই ঘর যার কোনো ঘর নেই, দুনিয়া হচ্ছে তারই ঘর যার কোনো ঘর নেই, আর তারই সম্পদ যার কোনো সম্পদ নেই, দুনিয়ার জন্য সেই সম্পদ সঞ্চয় করে যার জ্ঞান নেই অর্থাৎ বিবেক নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা দুনিয়ার পিছনে ছুটে চলেছি, কিন্তু একবারও ভেবেছি আমরা যে এই দুনিয়া একদিন বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংসশীল, নশ্বর? এই নশ্বর এই পৃথিবীর পিছনে আমরা যারা ছুটে বেড়াচ্ছি, দিন রাত মেহনত করে বেড়াচ্ছি, নিজের কেরিয়ার, নিজের স্ট্যাটাস, নিজের যে ভবিষ্যৎ আছে সেটাকে ব্রাইট করার জন্য, নিজের অ্যাম্বিশনকে ফুলফিল করার জন্য উদ্দেশ্য তো একটাই, নিজের দুনিয়া, নিজের পৃথিবীকে চমকানো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যেই জায়গায় আমরা অবস্থান করছি এখানে আমরা দুদিনের মুসাফির, দুই দিনের মুসাফির, চোখ বন্ধ করলে সমস্ত কিছু অন্ধকার, এই দুনিয়ার মধ্যে আমরা মুসাফির হয়ে এসেছি দুদিনের জন্য। আমরা কি নিজের আয়ু সম্পর্কে, নিজের হায়াত সম্পর্কে আমরা কি কখনো নিশ্চিত হয়েছি যে আমি কত বছর বাঁচতে পারব, কত বছর বাঁচতে পারব? মৃত্যু যে কোনো সময় চলে আসবে, এবং এই আমাদের আশা, ভরসা, আমাদের আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা সব কিছু এক মুহূর্তে নিঃশেষ করে দিয়ে যে দেহের মধ্যে যে প্রাণ পাখিটি রয়েছে তা নিয়ে উড়ে চলে যাবে।
মাশাআল্লাহ। আমরা রফিক ভাইয়ের একটি ভিডিও দেখলাম, আসুন জেনে নিই এটা কখনকার বা কোথায় হয়েছিল, সেটা রফিক ভাইয়ের মনে আছে কিনা। জি জি।
এটা মানে খুব সম্ভবত এটা ইয়েতে হয়েছে মুন্সিগঞ্জে,
মুন্সিগঞ্জে
এক ইসলামী ভাইয়ের মানে বাড়িতে হয়েছে। সেখানে এখান থেকে টিম গিয়েছিল মাদানী চ্যানেলের, তারা সেখানে এটাকে শ্যুট করেছে। তো অনুষ্ঠানটা সম্ভবত নাম ছিল ইসলামী জীবন, যদি আমার ভুল না হয়।
আচ্ছা,
এই অনুষ্ঠানটার সেই অনুষ্ঠানটারই একটা পর্ব বোধ হয়, এটা কয়েকটা পর্ব করা হয়েছিল। বাকি বাকি যে পর্বগুলো হয়েছিল সেগুলো স্টুডিও থেকে শ্যুট হয়েছিল, এখানে আন্ডারগ্রাউন্ডে যে স্টুডিও আছে।
আচ্ছা,
সেখান থেকে
শুরুর দিকে মাদানী চ্যানেলের শুরুর দিকে?
হ্যাঁ, মাদানী চ্যানেলের একদম শুরুর দিকে, আমার মনে হয় খুব সম্ভবত 2016 অথবা 2015, মোস্ট প্রবাবলি সামথিং লাইক দ্যাট।
আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, আপনি তো মাদানী মহলে এসেছেন, প্রথম মাদানী কাফেলা আপনি বলছেন যে সিরাজগঞ্জে হয়েছিল।
জি,
মাদানী কাফেলা যখন আপনি প্রথমবারের মতো সফর করলেন,
জি,
এর আগে তো মানে এভাবে সফর করা দিনের জন্য হয়তো বা এক্সপিরিয়েন্স ছিল না আপনার, বা দিন ইসলামের জন্য যে সফর করা, এখান থেকে আপনি কি গেইন করলেন যে মাদানী কাফেলা সফর করা কতটুকু ইম্পর্টেন্ট, আর ওখানে গিয়ে আপনার কি মানে অভিজ্ঞতা হলো যে আসলে দিন ইসলামের জন্য মানে সফর করা কতটা কষ্টকর, আর ওখান থেকে কি পেলেন, কাটা পেলেন না ফুল পেলেন?
খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে মাদানী কাফেলা সফর করার আগে তো জানতামই না যে হোয়াট ইজ কল্ড মাদানী কাফেলা। মাদানী কাফেলা মূলত বলা হয় মাদানী ক্যারাভ্যান, ক্যারাভ্যান যেটা বলা হয় মানে আপনার সফর করা হয়, ট্রাভেল করা হয়,
জি,
দিনের জন্য, ইলমে দিন অর্জনের জন্য, ইলমে দিন শিক্ষা শেখানোর জন্য। মাদানী কাফেলা যে রয়েছে, মাদানী কাফেলা শুধু শেখায়ও না, শিখেও থাকে। যারা যায় তারা শিক্ষা দেয়া এবং শেখানোর নিহিতই যায়, যে আমি যা জানি সেটা আমি জানাবো এবং যা আমি জানি না সেটা আমি জানবো। তো এই যে পরিবেশটা ছিল, সে পরিবেশটা মানে এতই ভালো ছিল, শীতের দিন ছিল, প্রচণ্ড শীত। তো গিয়েছিলাম সেখানে সিরাজগঞ্জের একটি গ্রামে মসজিদে, তো সেখানে ইসলামী ভাইদের যে মানে সেই মাদানী কাফেলাকে অভ্যর্থনা জানানো, গ্রহণযোগ্যতা, সেটা ছিল মানে খুবই স্মরণ রাখার মতো। ইসলামী ভাইরা এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল আমাদেরকে পেয়ে, তাদের আপ্যায়ন আতিথেয়তার কোনো ত্রুটি ছিল না। আর যেই স্থানে মানে একটা ওপেন স্পেসে একজনের বাড়িতে বিরাট বড় একটা আঙিনা ছিল, সেখানে রাতের বেলা বয়ান রাখা হয়েছিল বিদায়ের দিন। এত ইসলামী ভাই হয়েছিল, বিশ্বাস করুন, আশেপাশের গ্রাম থেকে ইসলামী ভাইরা চলে এসেছিল, সম্ভবত মাইকিংও করা হয়েছিল। তাদের ভালোবাসা আজও আমাকে মানে স্মরণ করায়, সেই দিনগুলো আজও স্মরণ করি। তো মাদানী কাফেলা এটা নিঃসন্দেহে এমন একটা মানে এর তাৎপর্য গুরুত্ব রয়েছে, যে এটা তখনই ফিল করেছি আমি যে যে দুনিয়ায় আমি ছিলাম বা যেই পৃথিবীতে আমি ছিলাম, যেই পৃথিবী নিয়ে আমার চলাফেরা, বন্ধু বান্ধব ওঠা বসা ছিল, সেখানে শুধু আমি দেখেছি যে সব কিছুই তাদের বাঁচা মরা, জীবন জীবিকা, পড়াশোনা, স্বপ্ন, সব কিছু দুনিয়াকে ঘিরে, সব কিছু। সেখানে আখেরাতের, পরকালের, জান্নাতের, কবর ও জাহান্নামের কোনো চিন্তা চেতনা তাদের মাঝে দেখিনি, যে পরিবেশটা। আর খুব সম্ভবত যারা এখনও দিন থেকে দূরে রয়েছে, তাদের চিন্তা চেতনা, কর্মকাণ্ড, সব কিছু দুনিয়াকে ঘিরে, পড়াশোনা করব, অধ্যয়ন করব, শিক্ষকতা করব, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, নিজের ফিউচারকে, নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করব, এই তো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি, গাড়ি হবে, বাড়ি হবে, গাড়ি হবে, এই এই চিন্তা চেতনাগুলো, মানে কি করে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করা যায়।
হ্যাঁ,
এর এর বাইরে কিন্তু কোনো চিন্তাধারা থাকে না, অর্থাৎ একটা হচ্ছে এক্সটার্নাল এবং একটা হচ্ছে ইটার্নাল। এক্সটার্নাল এই চিন্তাটাই মানুষকে আচ্ছন্ন করে রাখে, এই চিন্তাধারা, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, পরকালও যে একটা দুনিয়া রয়েছে, কবরও যে একটা দুনিয়া, পরকালও তো এই দুনিয়া, কবর যে রয়েছে এটাও একটা কিন্তু জগৎ, আলামে বারজখ যাকে বলা হয়,
জি,
এরপর আখেরাত, হাশর নশর হবে, তারপর সেখান থেকে কেউ জান্নাতে কেউ জাহান্নামে, যার ভাগ্য যেখানে নিয়ে যায় তাকে। সবচেয়ে বড় কথা হলো ভাগ্য, তো ভাগ্য পরিবর্তনের জন্য তো আমরা চেষ্টাও করি না, দোয়াও করি না, দুনিয়াবী ক্ষেত্রে আমাদের অনেক প্রচেষ্টা থাকে, সত্যি কথা যেটা, যে আই হ্যাভ টু ডু এনি ওয়ার্ক, এনি টাইম, এনি ওয়ার্ক, এনি জব, যে কোনো কাজ, মানুষ বিদেশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে দরকার পড়লে যদি রেস্টুরেন্টের প্লেটও যদি ধুতে হয় সেটাও আমি ধোবো, যদি ক্লিনারের কাজ করতে হবে সেটাও আমি করব। মানে আমি মাইন্ডসেট আমি বলছি, কেন? জাস্ট ভবিষ্যতের, ভবিষ্যৎকে উজ্জ্বল করব, নিজের সংসারকে সুখে রাখব, স্ত্রী সন্তান পরিবার পরিজন, মানে আমি যেটা বলছি যে আমাদের হোয়াট ইজ আওয়ার মাইন্ডসেট, আই এম টেলিং অ্যাবাউট দ্যাট, যে এই মাইন্ডসেটটা শুধুমাত্র গ্লোবাল, শুধু এই জগৎকে ঘিরে, এটা হচ্ছে এক্সটার্নাল, কিন্তু ইটার্নাল যে একটা জগৎ আছে মৃত্যুর পর যেটা শুরু হবে, সেই জগৎ নিয়ে কিন্তু আমাদের চিন্তাধারা, চিন্তা চেতনা খুব কম মানুষের রয়েছে, খুবই কম মানুষের। আই ডোন্ট নো ইউ সাপোর্ট ইট অর নট।
জি,
আপনি আপনি এক বাক্যে এটা স্বীকার করবেন যে আমাদের আসলে ছোটবেলা থেকে যে পড়াশোনা, বুদ্ধি, বিদ্যা, এই সব কিছু কিন্তু দুনিয়াকে ঘিরে।
বেশক,
ধর্ম সম্পর্কে, ধর্মীয় যে বিদ্যা, ধর্মীয় যে শিক্ষা, এটা খুব কমই দেওয়া হয় ছোটবেলা থেকে। যারা মাদ্রাসার লাইনে চলে যায়, এই দিনই যে মানে ইনস্টিটিউট রয়েছে, এডুকেশনাল যে ইনস্টিটিউট রয়েছে, রিলিজিয়াস ধর্মীয় যে জ্ঞান, কোরআন হাদিস
যে
তফসির ফিকা, এই যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো যারা অর্জন করে, এই যে দুটো লাইন, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইটার্নাল, এই ইটার্নাল লাইনের দিকে যারা যায় তাদের কি ফিউচার ব্রাইট আপ হয় না?
জি,
একজন মুফতি, একজন আলিম, একজন ইসলামিক স্কলার যারা, তাদের কি ভবিষ্যৎ কি অন্ধকার থাকে? মানে হোয়াট ইজ আওয়ার মাইন্ডসেট, আই টু বি অ্যাস্টোনিস্ট থিঙ্কিং দিস, আমি এটা ভেবে খুব অবাক হয়ে যাই যে যারা আলিমে দিন, যারা ইমাম মসজিদের, যারা খতিব, যারা মুফতি, যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, ওনাদের ভবিষ্যৎ কি অন্ধকার? ওনাদের কি ছেলে পরিবার পরিজন নেই, স্ত্রী পরিবার পরিজন নেই, সব কিছু আছে, তাদের ছেলে সন্তানও
আমাদের চাইতে ভালো লাইফ লিড করছে, তারা
লিড করছে তারা। তো যারা মুখ্য বিষয় হচ্ছে যে যারা দুনিয়ার দিকে ধায়, যারা ধাবিত হয়, পৃথিবী তাদের পিছে পিছে ধায়, আর যারা শুধু দুনিয়ার দিকে ধাবিত হয়, মানে আখেরাত যে রয়েছে, মানে আখেরাত তাদের কি হয়, দূরে সরে যায়। মনে রাখতে হবে যে ব্যক্তি এই জিনিসটা নিজের মাইন্ডসেটের মধ্যে গেঁথে নেবে যে আখেরাত যে রয়েছে, অর্থাৎ জান্নাত, পরকাল, হাসর নাসর, যা কিছু আমরা বলি না কেন,
জি,
এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে পারপাস, এইম, আমরা যা কিছু বলি না কেন, গোল, ডেস্টিনেশন, যা কিছু বলি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, রিয়েল পারপাস। আর দুনিয়াটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। যারা রিকোয়ারমেন্টের উপর উদ্দেশ্যকে প্রাধান্য দিয়েছে, পারপাসকে প্রাধান্য দিয়েছে, প্রায়োরিটি দিয়েছে, তারা হয়েছে সফল কাম, যেমন আমার কাউসে পাক, খাজা গরিবে নামাজ,
বেশক,
হ্যাঁ, শাহ জালাল, শাহ পরানি আমনি রহমতুল্লাহ তাআলা, শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ তাআলা, শাহ আমানত রহমতুল্লাহ তাআলা, এই যে অসংখ্য আউলিয়া ইকরাম, বুজুর্গানে কামিলিন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তারা উদ্দেশ্যকে প্রাধান্য দিয়েছে। কিসের উপরে? রিকোয়ারমেন্টের উপরে, চাহিদার উপরে, প্রয়োজনীয়তার উপরে, দুনিয়ার উপরে, আখেরাতকে প্রাধান্য দিয়েছে, তারা গেইনার হয়ে গেছে। পক্ষান্তরে যারা উদ্দেশ্যের উপরে প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েছে, রিকোয়ারমেন্টকে, পৃথিবীকে প্রাধান্য দিয়েছে আখেরাতের উপরে, তারা হয়েছে ধ্বংস, ধ্বংসশীল, যেমন কারণ, আমান, সাদ্দাদ, যারা আমরা ইতিহাসে পড়েছি না,
ফেরাউন,
ফেরাউন, এরা ধ্বংস হয়ে গেছে না? তো কাজেই এটা বুঝতে হবে আমাকে যে আমার রিয়েল পারপাসটা কি, আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছে, আমি যে দুনিয়াতে এসেছি এমনি এমনি এসেছি, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে তো পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন, কখনো কি কোরআনকে জিজ্ঞেস করেছি, হে কোরআন তুমি আমাকে বলে দাও আমি কেন সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন? কোরআন বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, জাস্ট অনলি ফর মাই ওয়ার্শিপ, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আমরা কি করছি?
বেশ,
আমরা তো মনে করি যে আমরা সৃষ্টি হয়েছি, নিজের ফিউচার করব, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু হবে। আচ্ছা, এগুলো যে অর্জন করা, এগুলো যে খারাপ কিছু তা নয়। একজন মানুষের কি গাড়ি থাকতে পারে না?
অবশ্যই।
বাড়ি থাকতে পারে না? তার অবস্থা, মানে স্বাচ্ছন্দ্যবোধ, তার যে সচ্ছলতা, এগুলো কি থাকতে নেই? থাকতে আছে, কিন্তু সেটা আখেরাতকে বাদ দিয়ে নয়, পরকালকে বাদ দিয়ে নয়। আমরা ভুলটা কিন্তু সেখানেই করি,
যে
যে ওই জগৎটাকে সম্পূর্ণ আমরা কি করি, নিজের লাইফ থেকে মাইনাস করে দিই, এটাই হচ্ছে চরম ভুল। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখেরাতকে নিজের সামনে রাখে, সামনে রেখে দুনিয়াবি কাজ করে।
বেশক,
অর্থাৎ যখনই তার দৃষ্টি উঠবে আখেরাতকে দেখতে পাবে।
বেশক,
দুনিয়াবি কাজ তো করতেই হবে, আপনি তো বৈরাগী হতে পারবেন না। ইসলাম আপনাকে সেই অনুমোদন দেয়নি যে আপনি ঘর সংসার পরিবার পরিজন স্ত্রীকে ছেড়ে আপনি বের হয়ে যান দিনের কাজে, আপনি বনে জঙ্গলে চলে যান, সেটা না। আপনাকে ঘরও দেখতে হবে, পরিবার পরিজনও দেখতে হবে, সন্তান সন্ততিকে লালন পালনও করতে হবে, তাদেরকে হালাল জীবিকা তাদের জন্য নির্বাহ করতে হবে, প্রোভাইড করতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। তো ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সেটাও বুঝতে হবে। ইসলামিক শিক্ষা থেকে দূরে থাকার কারণে মোস্ট অফ পিপল, আমি বলবো না সবাই, মোস্ট অফ পিপল, তারা কিন্তু তাদের উদ্দেশ্যটা, তাদের যে রিয়েল যে ডেস্টিনেশনটা রয়েছে, গন্তব্য রয়েছে, সেটা কিন্তু ভুলে বসে আছে।
বেশক বেশক, আসলে আসলে দর্শক, আর এই মন মানসিকতা আমাদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে দিচ্ছে প্রতিনিয়ত, যে আপনি যাই করুন না কেন যাতে আখিরাতকে ভুলে না বসেন। এজন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদেরকে ব্যস্ত রেখে আমাদেরকে আখিরাতমুখী করার চেষ্টা করছে।
এর জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিয়াকত ভাই দাওয়াত
ইসলাম।
আমি বলবো যে ওয়ান অ্যান্ড ইউনিক প্ল্যাটফর্ম, দেয়ার ইজ নো এনি আদার প্ল্যাটফর্ম লাইক দিস প্ল্যাটফর্ম।
সত্য,
মানে আপনি এসে তো দেখুন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কিন্তু কি কি করতে হয়, গভীরে যেতে হয়, কিংবা গভীরতার যন্ত্র দিয়ে মাপতে হয়। আপনি এখন তো আধুনিক কাল, কিন্তু একসময় এমন ছিল যে
গভীরে যেতে হয়েছে,
ডুবুরি যারা ছিল তাদেরকে গভীরে যেতে হয়েছে সমুদ্রের তলদেশ জয় করার জন্য, এখনও মানুষ যাচ্ছে। আপনি যদি সমুদ্রের তীরে বসে যদি গভীরতা চিন্তা করেন যে এটা কত কিলোমিটার গভীর হতে পারে, হবে? কখনোই হবে না। তো দাওয়াতি ইসলামীকে দূর থেকে নয়,
কাছ থেকে
আমি বলবো যে দাওয়াতি ইসলামীর মাঝে এসে দেখুন।
জি,
যখন আপনি দেখবেন তখন আপনার দাওয়াতি ইসলামীকে ভালো না বেশি আপনি পারবেন না,
মাশাআল্লাহ। অনেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন, তানবীর হোসেন রিফাত ভাই বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জামালপুর থেকে উনি আমাদের সাথে আছেন। উনি বলছেন ওনার মা ওনার আমাদের সব অনুষ্ঠান সবসময় দেখেন, তো বলছেন যে ওনার মায়ের জন্য দোয়া করতে, আল্লাহ তাআলা ওনার মাকে সব ধরনের
নেক হায়াত দান করুক, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আসানি দান করুক, বেহিসাব মাগফিরাত দান করুক,
আমিন। আচ্ছা, আরেক দর্শক আমাদের সাথে আছেন, উনি কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ রফিক ভাই, আপনার স্মৃতির পাতা থেকে মাদানী মহলের আসার কথাগুলো শুনে আমার অনেক কান্না আসছে। কুরবান যায় আমার আমির আহলে সুন্নতের প্রতি, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি বর্গদের এই মহলের সাথে সম্পৃক্ত হতে পারে, প্রিয় মুর্শিদের সংগঠনকে ভালোবাসতে পারে, মাশাআল্লাহ। উনি প্রশংসা করেছেন আপনার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদানী মহলের সাথে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে, উনি বলছেন রফিক ভাই আপনার সাথে কাফেলাতে আমি অনেক কিছু শিখেছি, মনে আছে এই কাউসার ভাইকে?
জি জি জি, খুব ভালো ইসলামী ভাই, খুবই ভালো,
মাশাআল্লাহ। ওনার জন্য দোয়া করতে বলেছেন,
আল্লাহ তাআলা যেখানেই আছেন তিনি, আমি জানি উনি প্রবাসে আছেন, আল্লাহ তাআলা হেফাজত করুক। শুধু জানের জন্য করব না, বরং ইমানের জন্য করব। আল্লাহ তাআলা জান মাল ইজ্জত আবরু সব কিছুকে আল্লাহ তাআলা সহি সালামতে রাখুক,
মাশাআল্লাহ। আচ্ছা, একজন দর্শক আছেন কুমিল্লা থেকে, উনি বলছেন আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক ও জায়েজ দোয়াকে কবুল করুক। রকি ভাই আছেন, শাহেদুল ভাই আছেন, এরপর আছেন আলামিন ভাই, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দিক, আমাদের সাথেই থাকুন,
আমিন।
আচ্ছা হুজুর, আপনি যখন মাদানী মহলের সাথে অ্যাটাচ হয়েছেন শুরু শুরুর দিকে, তো আমাদের এখানে তো একটা সিস্টেম হচ্ছে যে যখন একটা ইসলামী ভাই আসেন বা ক্রমান্বয়ে আসতে থাকেন, ওনার একটা যখন অভিজ্ঞতা হয়ে যায় মাদানী মহল সম্পর্কে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়, জিম্মাদারি দেওয়া হয়, তো আপনার সর্বপ্রথম জিম্মাদারি কোনটা ছিল বা কী ছিল?
সর্বপ্রথম জিম্মাদারি ছিল হচ্ছে যেটা পাবলিক রিলেটেড, যেটাকে আমরা মজলিসে রাবতা বলি,
আচ্ছা
গণসংযোগ, যেটা গণসংযোগ বিভাগ মজলিসে রাবতা, এটা বিভিন্ন প্রশাসন লেভেলে বিভিন্ন ব্যক্তিদের সাথে, তারা ব্যবসায়ী হচ্ছেন, তারা বিভিন্ন ধরনের প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টর যারা লয়ার রয়েছেন প্রশাসনের সাথে যারা রয়েছেন, বিভিন্ন ধরনের যারা বিভিন্ন পেশারজীবী মানুষের সাথে, ব্যবসায়ী যারা তাদের সাথে, মানে যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সাথে মানে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদেরকে দাওয়াতি ইসলামী ইন্ট্রোডিউস করানো এবং তাদেরকে দাওয়াতি ইসলামীর সাথে সম্পৃক্ত করা, এটা ছিল একটা। আরেকটা ছিল মাদানী নামাজ, যেটা বর্তমানে নাম হচ্ছে নেক আমল রিসালা, 72টি প্রশ্নোত্তর সম্বলিত এই নেক আমল রিসালা এটার জিম্মাদারি ছিল পুরো বাংলাদেশে
বাংলাদেশে
এবং মজলিসে রাবতা এই দুটো জিম্মাদারি নিয়ে চলেছিলাম। এরপর আপনার 2006 দিকে 7 দিকে হচ্ছে ঢাকা তহসিলের জিম্মাদারি এসেছিল। তখন এই ঢাকা তহসিল এটা ছিল একটা তহসিল আর পুরো বাংলাদেশটা ছিল একটা কাবিনা। এখন তো মার্শাল্লাহ অনেকগুলো কাবিনা হয়ে গেছে, প্লাস কাবিনাত হয়েছে,
বাংলাদেশটাই
ছিল একটা কাবিনা। এটা মানে মাদানী চ্যানেল দর্শক বৃন্দ এটাকে গেজ করতে পারবেন, অনুধাবন করতে পারবেন যে তখন কাজ যখন শুরু হয়েছিল এটাই এটা রিয়েলি যে জিরো থেকে স্টার্ট হয়।
আর এখন আলহামদুলিল্লাহ
কতটা মানে ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। তো তখন এই মুন্সিগঞ্জ, তারপর হয়েছে আমাদের যে ফতেউল্লাহগঞ্জ, নারায়ণগঞ্জ, এই পুরো ইয়েটা ঢাকা সিটি আশেপাশে যে রয়েছে পার্শ্ববর্তী এলাকা, এই এলাকাগুলোর জিম্মাদারি তখন ছিল আর কি।
মাশাআল্লাহ,
বিভিন্ন জায়গায় সাপ্তাহিক ইস্তেমাগুলো দেখা, এলাকায় দাওরা, 12 মাদানি কাজকে মানে সেখানে ইয়ে করা, চালু করা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হুজুরের জিম্মাদারিও আমরা শুনে নিলাম যে ওনার কী কী দায়িত্ব ছিল। ইনশাআল্লাহ আরও স্মৃতি শুনবো এবং হুজুরের কাছ থেকে হয়তো বা যা আপনারা আগে কখনো আমার ধারণা নেই আপনারা শুনেছেন কি না, আজকে ইনশাআল্লাহ তা আমরা হুজুরের কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে নাতে মুস্তফা। কেননা হুজুর আমার রফিক ভাই আলহামদুলিল্লাহ নাতও পড়তে পারেন, তো কীভাবে নাত পড়েন আর ওনার নাদ কেমন ইনশাআল্লাহ আপনারা গেস করতে পারবেন ইনশাআল্লাহ। আরও একটি ক্লিপ আছে আমাদের কাছে, ভিডিও আসুন সেটা দেখে নেই, সেটাও জানবো হুজুরের কাছ থেকে এটা কোথায় হয়েছিল, কখন হয়েছিল। জি, ভিডিওটি চালাবেন।
সিলসিলায় মুজিজাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পর্বে আরও একটি মুজিজা আমরা শ্রবণ করি। একদা হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির সময় নিজ গৃহে কাপড় সেলাই করছিলেন, এমন সময় তার হাত থেকে সুইটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেই সুইটি পেলেন না। এমত অবস্থায় আল্লাহর প্রিয় হাবিব রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই গৃহে প্রবেশ করলেন। অতঃপর তার আগমনে সেই গৃহ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারার জ্যোতিতে সমস্ত গৃহ আলোকিত হয়ে গেল এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সুইটি অবশেষে খুঁজে পেলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আমরা শুনলাম, সেই সাথে খুব সুন্দর এবং খুবই পুরনো একটি ভিডিও আমরা দেখতে পেলাম। কোথায় হয়েছিল হুজুর এটা?
এটা সম্ভবত একটা জায়গায় ভিডিও শ্যুট হয়েছিল রাজা ভাইয়ের সাথে। এটা হচ্ছে চিড়িয়াখানার পাশে একটা উদ্যান আছে, সেখানে খুব ভোরবেলা প্রত্যুষে মানে আমরা সেখানে সূর্য ওঠার আগেই পৌঁছেছিলাম, কেননা সেখানে যদি মানুষ চলাচল শুরু হয়ে যায় তখন বিশেষ করে মানে ধর্মীয় এই কন্টেন্টগুলো মানে তৈরি করা আর সেখানে পর্দারও একটা বিষয় থেকে যায়, তো তখন সেটা ইন্টারাপশন হয়ে যায়। তো ইন্টারাপশনের কারণে পরবর্তীতে সেটা শ্যুট করা সম্ভব হয় না। আর এমনিতেও ক্যামেরার যে রেজুলেশন রয়েছে, যে ক্যামেরার যে কন্ডিশন রয়েছে, সূর্য ওঠার পরে কিন্তু মানে ভিডিও করাটা তখন টাফ হয়ে যায় যদি উপযুক্ত ইকুইপমেন্ট যদি না থাকে, আনুষাঙ্গিক যে ব্যবস্থা যদি। তো সেখানে শুধু ক্যামেরাগুলো গিয়েছিল, ক্যামেরাম্যান গিয়েছিল, তো এটা করা হয়েছিল।
এটা কখনকার?
এটা 2016-তে। এটা 2016-তে।
আচ্ছা, তখনকার এক্সপিরিয়েন্স কেমন ছিল যে আপনার মাদানী চ্যানেলের জন্য যখন নতুন নতুন শ্যুট করছিলেন, মানে এই যে একদম স্বল্প কিছু নিয়ে মানে মাদানী চ্যানেলের জার্নি শুরু করা, তখন তো আমরা মানে মাদানী চ্যানেলের সাথে ছিলাম না, আপনি যেহেতু ছিলেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল যে কতটা কষ্ট করে তখনকার কষ্ট আর এখনকার এত সাকসেস, এটা দেখলে আপনার কেমন ফিল হয়?
আলহামদুলিল্লাহ, দিনের কাজ কেন বাড়বে না, সফলতা কেন হবে না? আল্লাহ তাআলা দিনের কাজের মানে যে বরকত রয়েছে এটা কিন্তু একটা নিঃসন্দেহে। মাদানী চ্যানেল তখন যে ছিল তখন অনেক কিছু মানে অনেক কিছুর দৈন্যতা অনুভব হতো, যে এটা আছে এটারও দরকার, এটা আছে এটারও দরকার। মানে আস্তে আস্তে একটা জিনিস, একটা ঘর যখন মানুষ বাঁধে, নতুন সংসার করে, সেখানে কিন্তু দুটো পাতিল, দুটো চামচ, দুটো প্লেট দিয়ে কিন্তু শুরু হয়। একটা সংসার থেকেই আমি একজন মানে ইয়ে থেকেই আমি শুরু করছি। এরপর আলহামদুলিল্লাহ সেই ঘরের মধ্যে যখন বরকত হয় তো আস্তে আস্তে সব কিছু কানায় কানায় ফুলে ফলে ভরে ওঠে। আর মাদানী চ্যানেলও আজকে সেই শৈশব থেকে আজকে আলহামদুলিল্লাহ কৈশোর বরং যৌবনে পদার্পণ করেছে
মাশাআল্লাহ। আর দর্শকরা অনুধাবন করতে পারবেন আমি যে দুইটা ক্লিপ আমি দেখিয়েছি, যে দুইটা ভিডিও দেখিয়েছি ওইটার অবস্থার বর্তমান অবস্থা দেখলে মাদানী চ্যানেলের দর্শকরা বুঝে ফেলতে পারবে যে আসলে মাদানী চ্যানেল কোথায় ছিল।
মাদানী চ্যানেলের বসন্তকাল
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ সব দিক থেকে
আর HD হওয়ার সাথে সাথে আমরা আরও একটি ধাপে পৌঁছে গিয়েছি এবং আমাদের অনুষ্ঠানগুলোও খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, সম্প্রচারিত হচ্ছে। আল্লাহ তালা আমাদের মাদানী চ্যানেলকে আরও দিন দিন উন্নতির দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসুন সেই সময় চলে এসেছে যে আমরা রফিক ভাইদেরকে কয়েক লাইন ওনার পছন্দের, আপনার যেটা সবচেয়ে পছন্দের বা আপনি আমাদেরকে শোনাতে পছন্দ করছেন এমন নাতের কিছু আশার আমরা আপনার কাছ থেকে শুনব।
একটা খুবই সুন্দর কালাম মাদানী চ্যানেলে বিভিন্ন সময় পাঠ করে থাকে মাদানী চ্যানেলে যারা নাতখা রয়েছেন।
জীবনে হবে কি তোমা, জীবনে হবে কি তোমা হৃদিদারিয়া রসুলাল্লা, জীবনে হবে কি তোমার হৃদিদারিয়া রসুলাল্লাহ, জগতে যে দিকে তাকাই দরদিয়ার তো কেউ নাই, জগতে যে দিকে তাকাই দরদিয়ার তো কেউ নাই, তুমি যে দোনো আলোমে সরদারিয়া রসুলাল্লাহ, তুমি যে দো জাহানে রো সরদারিয়া রসুলাল্লাহ।
আপনি ফিল করেছেন কিনা জানি না, দাওয়াত ইসলামের নাতখারা যখনই কিন্তু নাত পড়ে মানে ওখানেই ডুবে যেতে ইচ্ছে করে, মানে এমন ইখলাস নিয়ে পড়া আর মানে ধ্যান ধারণা সব কিছু ওদিকে চলে যায়।
হামদে বাড়ি তালার নাতে রসুল যা কিছুই আমরা বলি না কেন, এটা যদি ইশকে রসুল না থাকে, নবীর প্রতি ভালোবাসা না থাকে, এটা আসবে না ওইভাবে। এখন রইল বাকি মানুষ অনেক সময় আমরা পড়ে শুনি, অনেক সময় কণ্ঠের দিকেও মানুষ ধাবিত হয়, অনেক সময় এটা জাজ করে যে অমুকের কণ্ঠ ভালো অমুকে, এমনটা না। বাস আল্লাহ তালা কখন কার ইবাদত কার আমল কবুল করে নেয় এটা কিন্তু আমরা জানি না। তো কাজেই যে শুনবে তারও ধারণা, ভালো ভালো ধারণা নিয়ে যে কোনো নাতখার সে কণ্ঠ ভালো হোক কিংবা খারাপ শোনা উচিত। কেননা কে পড়ছে এটা দেখা আমি মনে করি না এটা মুখ্য বিষয়, কি পড়ছে সেটা দেখতে হবে। সে কি পড়ছে? আমার রসুলের নাত পড়ছে, আমার রসুলের যে স্তুতি বাক্য প্রশংসা বাক্য সেটা সে পাঠ করছে। কাজেই মনোযোগ দিয়ে শোনা উচিত। আর সেই নবীর যে ইশকে রসুলের যে সমুদ্র আছে তার মধ্যে অবগাহন করা উচিত, নিমজ্জিত হয়ে ডুবে গিয়ে নাতে রসুল শোনা উচিত।
বেশক বেশক, আসলে আসলে দর্শক আমাদের উচিত, আর দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম যারা আগে জীবনে নাত কী জিনিস সেটা পর্যন্ত জানতো না, তারা এসেও দাওয়াত ইসলামকে এসে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনগুনাতে থাকে আর এর আশিক হয়ে যায়। আচ্ছা হুজুর, শুরুর দিকে তো আপনারা, আপনি যেহেতু বলেছেন আমির আলী সুনতের আপনারা ক্যাসেটের মাধ্যমে ওনার বয়ান শোনা, ওনার আওয়াজ শোনা, তো ওনার দিদার তো তখনও হয়নি,
কখনো হয়নি,
একটা তরব তো ছিল যে
এখনো হয়নি, মানে প্রকাশ্যে
প্রকাশ্যে
যে মানে ফেস টু ফেস একটা সশরীরে সামনে দেখা, এটা এখনো সেই সৌভাগ্য হয়নি।
আল্লাহ তাআলা নসিব
বলতে পারেন যে আল্লাহ যদি নসিবে রাখে আর হবে ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি
ইনশাল্লাহ।
আশার তো মানে মানুষের তো আশা ভরসা তো মানুষ করতেই পারে,
আল্লাহ
যতক্ষণ এই দেহে নিঃশ্বাস আছে মানুষ কিন্তু আশা, আশার প্রদীপটুকু টিমটিমিয়ে জ্বলতেই থাকে।
জি, তো ওটা আরজ করছিলাম যে মানে মানে তখনও মানে আপনাদের দেখা হয়নি যে এ আমির আহলে সুন্নাত দেখতে কেমন।
জি,
তো কখন দেখেছিলেন, দেখার পর অনুভূতি কেমন ছিল আপনার, ওনার সম্পর্কে আপনার অভিমত কি, এটা জানতে চাই।
প্রথমে যখন দাওয়াতে ইসলামের সাংগঠনিক কাজকর্ম শুরু হলো বাংলাদেশে, সে 2001 থেকে, তো তখন থেকে নিয়ে মানে 2008 পর্যন্ত বাংলাদেশে যারা আছে তারা কিন্তু কেউই আমির আহলে সুন্নাতকে
দেখেননি,
তেমন একটা দেখেনি। দেখেছে কারা, যারা হয়তো তখন ওই আপনার যে যে মোবাইলগুলো থাকতো, কিংবা মানে আমির আহলে সুন্নাতের ছবি তোলা যে কোনো একটা মাধ্যমে, বা তখন MP3 বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু ডিভাইস থাকতো, তো তারই মাধ্যমে ছবি তোলা আমির আহলে সুন্নাতকে দেখানো হতো, এই যে আমির আহলে সুন্নাত।
আচ্ছা, আচ্ছা,
এটা মানে পরবর্তীতে, এটা আগে থেকে না, আগে কখনো দেখা হয়নি। এরপর 2008 মাদানী চ্যানেল আসলো, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল যেটা উর্দু রয়েছে সেটা আসলো, তারপর VCD বের হতে লাগলো, CD-টাও তো একসময় ছিল না, আমি আগে বলেছি যে টেপ রেকর্ডারে যে বাজানো হতো ক্যাসেট,
জি জি জি,
টেপ, তো সেগুলো শুনতাম আমরা, বয়ান শুনতাম। এরপর VCD-তে যখন আমির আহলে সুন্নাতকে দেখলাম তখন তো মানে অন্তরটা শীতল হয়ে গেল যে আলহামদুলিল্লাহ, হোয়াট এ গ্রেট পারসন
হি ইজ,
যাকে না দেখে সারা বিশ্বে শত নয় হাজার নয় বরং লাখো নজওয়ান, লাখো যুবক চেহারায় দাড়ি সাজিয়ে নিয়েছে, ইমামা পরে নিয়েছে, নামাজের পাবন্দ হয়ে গেছে, মা বাবা বলছে সন্তানকে নামাজ পড়ো, শুনছে না মা বাবার কথা, নাফরমানি করছে, মসজিদ মুখী হতে চায় না, মসজিদের প্রতি তার অনীহা একটা সবসময় যে মানে একটা চিন্তাধারা যে হ্যাঁ আমি নামাজ পড়বো, বড় হই একটা সময় হোক তারপরে পড়বো, মানে আমি বর্তমান প্রজন্মের কথা আমি বলছি, কিন্তু এমন একজন ব্যক্তি আমির আহলে সুন্নাত যে যাকে দেখেনি তার শুধু বয়ান শুনে, তার সদুপদেশ শুনে মানুষ নামাজি হয়ে যাচ্ছে। তখন শুধু ভাবতাম এই জিনিসটা, হাউ ইজ ইট পসিবল, হাউ, আমরা মানুষকে ধাক্কা মেরে অনেক সময় আছে না যে ভাই নামাজের জন্য চলেন, ভাই এখন না পরে, আচ্ছা এখন নামাজের জন্য ওই অবস্থায় আমি নেই, পরে, আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসছি, মানুষ কিন্তু পাশ কেটিয়ে অনেকে চলে যায়।
জি জি,
সবাই না, এই যে সিজদা এটাও আল্লাহ তাআলার কী চাই, রেজামন্দি চাই, আল্লাহর মর্জি চাই, আল্লাহর ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আমরা বলি না অনেক সময় গাছের পাতা নড়ে না, তো বান্দা সিজদা করবে কী করে, সেখানেও তো আল্লাহর তৌফিক থাকতে হবে,
বেশক
সামর্থ্য থাকতে হবে। তো তখন দেখতাম যে এই একজন আমির আহলে সুন্নাত একজন ব্যক্তি, তার এই কথা শুনে মানুষ কীভাবে পরিবর্তন হয়, তা আমি পরবর্তীতে এটা বুঝলাম, অনুধাবন করলাম যে যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের কথা মানুষের হৃদয়ে প্রবিদ্ধ হয়, গেঁথে যায়, এবং মানুষ তাকে দেখুক বা না দেখুক দূর থেকেই তাকে ভালোবাসতে থাকে। কেন? আল্লাহওয়ালাদের ভালোবাসা আল্লাহ তাআলা সাধারণ মানুষদের অন্তরের মধ্যে প্রথিত করে দেন, প্রবৃদ্ধ করে দেন, সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে মানুষ ভালোবাসতে থাকে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আমির আহলে সুন্নাতকে বাস্তবে দেখলে আমাদের কেফিয়ত কেমন হবে সেটা জানি না, কিন্তু যতবারই আমরা স্ক্রিনে দেখে বা যখনই আমরা মোবাইলের মাধ্যমে হোক যে মাধ্যমেই হোক আমরা দেখি না কেন, আমাদের অন্তরটা শীতল হয়ে যায়, কেননা তিনি ব্যক্তিত্বটাই এমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার দামানের মধ্যে থাকার, ওনার ছায়ার মধ্যে থাকার, কাল কিয়ামতের দিন ওনার ছায়াতে থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আমি আর কয়েকটা বিষয় আপনার থেকে জানতে চাইব, সেটা হচ্ছে আপনি বর্তমানে আছেন মাদানী চ্যানেলে, আপনি মাদানী চ্যানেলের বিভিন্ন বিভাগ
ফাইনাল রিভিউ দেখছি, আমি স্ক্রিপ্ট রাইটিং আছে মাঝে মাঝে, তারপর ট্রান্সলেটগুলো আমি এগুলোকে চেক করতে হয়, সম্পাদনা করতে হয়, তারপর হচ্ছে আপনার যে ট্রান্সলেটগুলো আছে ইংলিশ থেকে বাংলা, উর্দু থেকে বাংলা, সেগুলো অনেক সময় করি, ট্রান্সলেটর আছে পাশাপাশি তার সাথেও করি। আর অনেক সময় এগুলো সম্পাদনা করতে হয়, এগুলো ফাইনাল রিভিউ করার পর সেগুলো মাদানী চ্যানেলে ডেলিভারি হয়।
মাশাআল্লাহ, আসলে রফিক ভাই অনেক কিছু করেন, হয়তো অনেকে জানতেন না, আজকে জেনে গেছেন যে আমাদের রফিক ভাই কী কী করেন। আচ্ছা, আরেকটা বিষয় জেনে ইনশাআল্লাহ অনুষ্ঠানকে শেষ করবো, যখন তিন দিনের সুনাতে ভরা ইজতিমা শুরু হয়েছিল,
জি
চট্টগ্রাম থেকেই তো শুরু হয়েছিল,
জি
আপনার বয়ান কখন হয়েছিল? আপনার জাদুয়াল আপনি শুনলেন যে আপনাকে এই ইজতেমায় বয়ান করতে হবে, আপনার ফিল কেমন ছিল? আর যখন দাঁড়ালেন আপনার অনুভূতি কেমন ছিল যে এতগুলো মানুষের সামনে আমি বয়ান করছি, তখন অনুভূতিটা কেমন ছিল?
এটা টোটালটাই মানে এটা বিয়ন্ড এক্সপ্রেশন, এটা মানে বুঝিয়ে বলা যাবে না। তখন একটা ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতো, যখন প্রথম ইজতেমা হলো, তারপর একটা মানে বয়ান করার তো মানে অভ্যাস তো সেই আগে থেকেই, মানে একটা যে কনফিডেন্স যে লেয়ার ছিল এটা একটু মানে একটু উইক ছিল, এটা একটু ডাউন ছিল, যে এতগুলো মানুষ সেখানে, লাখো মানুষ সেখানে বয়ান করা তাদের মাঝে, তো এটা একটা বিষয়। তারপর পাশাপাশি মঞ্চের দায়িত্ব, এটা আলহামদুলিল্লাহ মঞ্চ মজলিসের মধ্যে রেখেছে আমাকে, এটা আমার সৌভাগ্য। পাশাপাশি যে তিন দিনে ইজতেমার যে শিডিউলটা, যেটাকে আমরা জাদওয়াল বলি, মানে কর্মসূচিটা, এটা পুরোটা মানে তৈরি করার মজলিসের মধ্যে আছি এবং সেটা আমি পুরোটাই দেখে থাকি আর কি, ফাইনাল রিভিউ করে থাকি, যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে 72 আওয়ার্স যে এই পুরা কর্মসূচিটা, এটা কম্পোজ করে এটাকে সুন্দরভাবে এটা চেক করাতে হয়, তারপর কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, এগুলো মানে অনেক বড় একটা সেট আপ। দাওয়াত ইসলামী তো যে কোনো কাজ করে প্ল্যানিং করে, আপনি জানেন, হুট করে কোনো একটা কাজ করে না, খুব চিন্তা ভাবনা করে, প্ল্যানিং করে, মশওয়ারা করে, পরামর্শ করে তারপর সেই কাজকে বাস্তবায়ন করে, যেন তার মধ্যে কোনো মিস্টেক না হয়ে যায়,
না থাকে। মাশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ আপনি মাদানী চ্যানেলের দর্শকদেরকে কি মাদানী ফুল দিবেন দাওয়াত ইসলামের ব্যাপারে?
মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তাদেরকে তো সবসময় মাদানী ফুল দেয়াই হতে থাকে। এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমি এই বার্তাটা দেব, এই মেসেজটা আমি দেব, যে যারা আমরা দূর থেকে মাদানী চ্যানেলকে দেখছি, দাওয়াত ইসলামীকে দেখছি, আর কতকাল আমরা দূর থেকে দেখব?
জি,
এখনও কি সময় হয়নি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার? এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যা না আসলে এখানে দেখা যাবে না, জানা যাবে না।
বেশক,
কেননা এখানে মানুষ যারা কাল পর্যন্ত বেয়ামল ছিল, আজকে তারা ইবাদত করছে, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, চার্স পড়ছে, ইশরাক পড়ছে, এই যে ইবাদত, ইবাদতের যে লজ্জত রয়েছে, ইবাদতের যে স্বাদ রয়েছে, এটা তারা আস্বাদন করছে।
জি,
অর্থাৎ জীবন মানে লিভিং লাইফ স্টাইল যে রয়েছে, জীবন যাপনের যে মজা রয়েছে, এরই মাঝে রয়েছে সত্যিকার অর্থে ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, ফরমাবরদারি করা, নাফরমানি থেকে বেঁচে থাকা, অবাধ্যতা থেকে বেঁচে থাকা। যারা আমরা দুনিয়া দারিদ্রের মধ্যে, অর্থাৎ গুনাহের মধ্যে আমরা লেগে আছি, আমরা তওবা করে চলে আসি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে।
মাশাআল্লাহ।
আজকে লিয়াকত ভাই কোথায় ছিলেন, আমি কোথায় ছিলাম, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ, মানে আত্মার আমাদেরকে যে দাওয়াত ইসলামী, যে ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরী দামত বরকাতুল্লাহ আলিয়া, মানে একটা শের আছে সম্ভবত, পংক্তি, যা তার নে খরিদ কর অনমোল কর দিয়া, অনমোল বানা দিয়া। তো সত্যিকার অর্থে আমাদেরকে কেউ চিনতো না, জানতো না, আমির আহলে সুন্নাত আমাদেরকে, হ্যাঁ, জব তক বিকে না থে,
কোই
পুছতা না থা, আত্তার নে খরিদ কর অনমোল কর দিয়া। তো আসলেই মানে এটা বাস্তবতা যে কেউ মানে আমাদের কি ছিল, বেনাম, আমরা বেনাম ছিলাম, আজকে মাদানী চ্যানেলে বসছি, এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ তাআলার দয়া, আমির আহলে সুন্নাতের সদয় দৃষ্টি, আল্লাহ এবং তার রসুলের আমাদের উপর করুণা, যে আজকে দাওয়াতে ইসলামী এখানে বসার সুযোগ করে দিয়েছে।
বেশ,
তো এই পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, গুনাহ থেকে তওবা করে আমরা মসজিদমুখী হয়ে যাই, দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আর ফ্রেন্ডশিপ, একটা কথা আমি সবসময় বলি, বিফোর মেকিং ফ্রেন্ডশিপ উইথ এনি পারসন, ফার্স্ট অফ অল আপনি দেখুন, বিশেষ করে যারা প্রজন্মের যারা তরুণ সমাজ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি কারোর সাথে বন্ধুত্ব করার আগে আগে তার ফ্রেন্ড সার্কেল দেখুন যে তারা কেমন, তারা কি করছে। তো কাজেই মানুষের যে বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্ব বন্ধুর দিনের উপর নির্ভর করে, ভিত্তি করে গড়ে ওঠে। তো কাজেই দাওয়াতে ইসলামের যদি বন্ধুত্ব করতেই হয়, দাওয়াতে ইসলামের মুবাল্লিগ যারা রয়েছেন, যারা আলিমে দিন রয়েছেন, ইসলামিক স্কলার যারা রয়েছেন, তাদের সাথে আপনি বন্ধুত্ব গড়ে তুলুন, তাহলে আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সজ্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
মাশাআল্লাহ। দর্শক, আপনারা দেখেছেন অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে ইনশাআল্লাহ আজওয়াজান। আগামী অনুষ্ঠানে আরও একজন মুবাল্লিগ নিয়ে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করব। শাবান মাস চলছে, ইবাদতের মাস, আপনাদেরকে বলবো যে এই শাবান মাসটুকু আপনারা ইবাদতের মাধ্যমে কাটান, দরুদে পাক পাঠের মাধ্যমে অতিবাহিত করুন এবং মাদারী চ্যানেলের সঙ্গেই থাকুন। সামনে শবে বরাতের রাত আসছে, তো ইনশাআল্লাহ আজওয়াজান নিয়ত করি এই রাতের মধ্যে আমরা ইনশাআল্লাহ বেশি পরিমাণে ইবাদত করবো এবং মাদারী চ্যানেলের সাথেই থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে মাদানী চ্যানেলের সাথে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া আলিহি। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।